ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। এবং শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, আর এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আমাদের আজকের এই অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর পাঠানো রিপোর্ট।
রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ কামনা করেছে বিরোধী দল বিএনপি।
রয়েছে ঢাকা থেকেই মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ফতেপুর রেল ক্রসিং এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা হয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট, এবং রয়েছে জিম ম্যাটিসের মন্তব্যের বিশ্লেষণ উত্তর কোরিয়া নিয়ে। তবে গোড়াতেই রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র কখনই পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়াকে মেনে নেবে না। সোলে আর জিম ম্যাটিস বলেন যে উত্তর কোরিয়ার আগ্রাসী পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি ওই বিচ্ছিন্ন রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তার নিরাপত্তা আরও খর্ব করছে। ম্যাটিস উত্তর কোরিয়াকে সতর্ক করে দেন যে তার সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তির ধারে কাছে নেই। ম্যাটিস উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেন এ ব্যাপারে কোনো রকম ভুল করবেন না, যুক্তরাষ্ট্র কিংবা আমাদের মিত্র দেশগুলোর ওপর যে কোনো ধরনের হামলা পর্যদস্ত করা হবে এবং উত্তরের পরমাণু অস্ত্র ব্যবহারে জবাব হবে প্রচণ্ড ও কার্যকর সামরিক ব্যবস্থা। মন্ত্রী বলেন যে তাঁর এশিয়া সফরে পুরো সপ্তাহ ধরে তিনি আবারও বলেছেন উত্তর কোরিয়াকে কূটনৈতিকভাবে মোকাবিলা করাটাই হচ্ছে যথার্থ পদ্ধতি। ম্যাটিস এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফার্ড আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক পরামর্শক বৈঠক করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এটি ছিল নিরাপত্তা বিষয়ক পরামর্শক কমিটির প্রথম বার্ষিক বৈঠক। এই সম্পর্কে শুনবেন একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার বিশ্ব সংবাদের পর। স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চলে যা কিনা পর্যাপ্ত স্বায়ত্তশাসন ভোগ করত সেই অঞ্চলটিকে এখন সরাসরি মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের আওতায় আনা হয়েছে। ক্যাটালোনিয়া আঞ্চলিক পরিষদ স্পেন থেকে ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণার কয়েক ঘণ্টা পরই স্পেনের প্রধানমন্ত্রী ওই সংসদ ভেঙে দেন। সংসদ বিলোপ করা ছাড়াও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় 21 ডিসেম্বর সেখানে মধ্যবর্তী নির্বাচন দিয়েছেন এবং ক্যাটালোনিয়ার সবচেয়ে শীর্ষ কর্মকর্তাদের ক্ষমতা ছেঁটে দিয়েছেন। ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কার্লেস পুজেমেন্টের নেতৃত্বে চরমপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সেখানকার সংসদে স্পেন থেকে বিচ্ছিন্ন হবার ব্যাপারে প্রস্তাবের খসড়া প্রস্তুত করে সংসদে পেশ করে। এর পক্ষে ভোট পড়ে 70টি, 10টি ভোট পড়ে বিপক্ষে এবং 2টি ভোটপত্র ছিল শূন্য। স্পেনের ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল পপুলার পার্টি এবং মূলধারা সমাজবাদীরা, যারা ক্যাটালোনিয়ার সংসদে অর্ধেকের কম আসন দখল করে রয়েছেন, তারা সংসদের এই অধিবেশন বর্জন করেন। ক্যাটালোনিয়ার স্বাধীনতা লাভের এই পদক্ষেপের জবাবে স্পেনের সেনেট প্রথমে সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদকে সক্রিয় করেন, যা ক্যাটালোনিয়ার কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার এবং সেখানকার প্রশাসন অধিগ্রহণ করার অধিকার কেন্দ্রীয় সরকারকে প্রদান করেছে। মিয়ানমারের রাখাইন রোহিঙ্গাদের ওপরে ওই দেশটির অত্যাচার নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ কামনা করেছে বিরোধী দল বিএনপি, জানাচ্ছেন আমাদের ঢাকার সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমারকে যেসব প্রভাবশালীদের সমর্থন দিয়ে যাচ্ছে তা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ঐসব দেশ সফর করেন তার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রী একটা বিশেষ ভূমিকা পালন করতে হবে যে দেশগুলো সত্যিকে মিয়ানমার এখন পর্যন্ত সেই দেশগুলোতে যাবে প্রধানমন্ত্রীকে।
এদিকে সশস্ত্র রোহিঙ্গা দুর্বৃত্তের হামলায় শুক্রবার রাতে 5 জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকায় টিউবওয়েল মিস্ত্রিদের উপরে ওই হামলা চালানো হয়। 2 রোহিঙ্গাকে কাটা রাইফেল এবং কার্টুজ সহ আটক করা হয়েছে। কিভাবে এই অস্ত্র এবং কার্টুজ এসেছে পুলিশ তা গভীরভাবে তদন্ত করে দেখছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সমন্বয়ে কুতুপালং এলাকায় নতুন একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে এই পর্যন্ত 1,700 জনকে নিয়ে যাওয়া হয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ফেনীর ফতেপুর রেলক্রসিং এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে। গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
খালেদা জিয়ার গাড়ি বহরের সঙ্গে রয়েছেন সাংবাদিক কাফি কামাল। তিনি যেমনটা বলছিলেন,
খালেদা জিয়ার গাড়ি বহর সামজোতে বেশ কিছুক্ষণ আটকে ছিল। কুমিল্লা পর্যন্ত সার্বিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও উৎসব মুখর। গাড়ি বহর ফেনি সার্কিট হাউসে পৌঁছে বিকেল 5টায়। বহরের মাঝামাঝি থাকা গণমাধ্যমের গাড়িতে হামলা হয় ফতেপুর রেল ক্রসিং এলাকায়। এনএলআই, বিজিসি, 71, বৈশাখী, বিটিভির গাড়ি সহ 10-15টি গাড়ি হামলার শিকার হয়। দুইজন সংবাদকর্মী সহ বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়। বিএনপির পক্ষ থেকে এই হামলার জন্য ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।
সন্ধ্যা 7টায় বেগম জিয়া গাড়ি বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। চট্টগ্রাম মুখী খালেদার গাড়ি বহরে 150-টির গাড়ি রয়েছে। চট্টগ্রাম সার্কিট হাউসে রাত কাটিয়ে রোববার বেলা 11টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন বেগম জিয়া। সোমবার উখিয়ার বালুখালি, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তিনি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আফগানিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা প্রতিবেশী পাকিস্তানে নিখোঁজ হয়ে গেছেন। কর্মকর্তারা আর জানান, তিনি পাকিস্তানে বেসরকারিভাবে চিকিৎসাধীন ছিলেন। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের ডেপুটি গভর্নর কাজী মোহাম্মদ নবী অপহৃত হওয়ার আগে পর্যন্ত পেশাওয়ারে ছিলেন বলে তাঁর স্বজনেরা সেই শহরে আফগান কনসুলেট দপ্তরকে জানিয়েছেন। তবে কেউ এই কথিত অপহরণের দায় স্বীকার করেনি। স্থানীয় পুলিশ বলছে যে কনসুলেটের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়ে তারা অনুসন্ধান শুরু করেছে। তবে বলে তারা পেশাওয়ারে মিস্টার নবীর আশা সম্পর্কে কিছুই জানত না এবং আফগান কর্তৃপক্ষের কাছ থেকেও কোনো তথ্য পায়নি। আফগানিস্তানে একটি কূটনৈতিক সূত্র এটাও নিশ্চিত করেছে যে নিখোঁজ এই ডেপুটি গভর্নর সাধারণ পাসপোর্টেই পাকিস্তানে অবস্থান করছিলেন এবং তারা পাকিস্তানে তার উপস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না। পাকিস্তানে আনুমানিক 30 লক্ষ শরণার্থী বাস করেন, যাদের অর্ধেকের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বেশিরভাগই রয়েছে পাকিস্তানের সীমান্ত প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়, যার রাজধানী এই পেশাওয়ার। আফগানিস্তানে লোগার প্রদেশে গতকাল হেলিকপ্টার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও 6 জন আহত হন। নেটোর রিজুলেট সাপোর্ট মিশনের দপ্তর জানিয়েছে যে শত্রুদের কোনো আক্রমণের কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব লোকজনের ব্যাপারে আমাদের কাছে সম্পূর্ণ হিসেব রয়েছে এবং দুর্ঘটনাস্থল নিরাপদ রয়েছে। আরএস বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন এই ঘটনার যারা শিকার হয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা আমাদের সতীর্থকে হারানোয় গভীরভাবে মর্মাহত। এর আগে তালিবান এই হেলিকপ্টার ভূপাতিত করার দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে যে ঠিক কী পরিস্থিতিতে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয় সেটা তারা তদন্ত করে দেখছে এবং যথার্থ সময়ে আরও তথ্য তারা প্রকাশ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফরের প্রাক্কালে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার বিষয়টি এখন যেন বড় হয়ে দেখা দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ওবামার মুক্ত বাণিজ্য বিষয়ক এই কথিত কেন্দ্রবিন্দুটির পরিবর্তে এই সফরের সময় অনুরূপ কোনো নীতি গ্রহণ করা হবে কিনা সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনও কিছু বলেননি। তবে এরকম আচরণ চলছে যে আগামী সপ্তাহে যখন ট্রাম্প এশিয়ায় তার প্রথম সফর শুরু করবেন তখন আরও ব্যাপক কৌশলের কথা প্রকাশ করা হতে পারে। এই সফরে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম এবং ফিলিপিন্স যাচ্ছেন। ফিলিপিন্সে ট্রাম্প যদিও বহুজাতিক আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন, খবরে বোঝা যাচ্ছে যে তিনি পূর্ব এশিয়া বিষয়ক বার্ষিক আঞ্চলিক সম্মেলনের আগেই স্বদেশে ফিরে আসবেন। ওই আঞ্চলিক বৈঠকটিতে দক্ষিণ পূর্ব এশিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। শনিবার রাতে কলকাতার স্টেডিয়ামে অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষ হয়েছে। এই সম্পর্কে জানাচ্ছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
1975 সালে কলকাতায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আসর বসবার পর এত বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা ভারতে আর হয়নি। বিশ্ব ফুটবল সংস্থা ফিফা ভারতের আয়োজনের উৎকর্ষে বলেছে বড়দের ফুটবল প্রতিযোগিতাও ভবিষ্যতে ভারতে তো হতেই পারে। কলকাতা স্টেডিয়ামটি নতুন করে সেজে উঠেছে, নিখুঁত আয়োজন, কোনো কিছু নিয়েই ফিফার কোনো রকম অভিযোগ নেই। ভারতীয় দর্শক ও ফুটবলাররা বুঝল, অল্প বয়স থেকে খেলোয়াড়দের তৈরি করে না আনতে পারলে বড়দের মানে তারা পৌঁছাতে পারবে না। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এই একটু আগে বিশ্ব সংবাদেই যেমনটি কিনা শুনলেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাঁর সপ্তাহব্যাপী এশিয়া সফরকালে সোলে বলেছেন, উত্তর কোরিয়াকে তার আগ্রাসী পারমাণবিক কর্মসূচি পরিহার করে কূটনৈতিক পন্থায় সমঝোতায় আসতেই হবে, নতুবা যুক্তরাষ্ট্রের এবং তার মিত্রদের কাছে তাকে পরাভূত হতে হবে। বিষয়টি নিয়ে আমরা কথা বলি বর্তমানে বেইজিংয়ে উচ্চশিক্ষার কর্মসূচিতে ব্যাপৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফরিদুল আলমের সঙ্গে। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমরা টেলিফোনে কথা বলি তার সঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাঁর সপ্তাহব্যাপী এশিয়া সফরকালে থাইল্যান্ড গিয়েছেন, ফিলিপিন্সে যাত্রা বিরতি করেছেন তিনি। আজ শনিবার দক্ষিণ কোরিয়া সোলে প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এবং তার সঙ্গে জেনারেল জোসেফ ডানফোর্ড, তিনি কিনা চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের, মিলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক বৈঠকে মিলিত হয়েছেন। এবং এখানে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতারোহণের পর এই প্রথম এই পরামর্শক বৈঠক অনুষ্ঠিত হলো দুদেশের মধ্যে। এবং এই বৈঠককে বিশেষজ্ঞ মহল খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন, কেন?
আসলে এমন একটি সময় যে ম্যাটিস তার এশিয়া সফর করছেন, আপনি জানেন যে আর মাত্র এক সপ্তাহ পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও এশিয়া সফরে আসছেন। আর এখন আসলে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এশিয়ার জন্য, সেটি হচ্ছে যে মার্কিন নীতি এশিয়ার ক্ষেত্রে এখন কি হবে। এই বিষয়টি নিয়ে আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে রেক্স টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তিনিও ভিজিট করে গেছেন এবং তার একটি অবস্থান আছে। মাঝখানে ডোনাল্ড ট্রাম্প, তিনি উত্তর কোরিয়ার ব্যাপারে খুব কঠোর কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, তার বিপরীতে রেক্স টিলারসন কিছুটা নমনীয়, অর্থাৎ তিনি উচ্চারণ করেছিলেন যে ডিপ্লোম্যাটিক ওয়েতে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। এবং আমরা যদি দেখতে পাচ্ছি, আপনি মুন জাই ইনের কথা বললেন, তিনিও নতুন, ট্রাম্প প্রশাসনে ট্রাম্পও নতুন। মুন জাই ইন কিন্তু চাচ্ছে যে উত্তর কোরিয়ার বিষয়টি শক্তি প্রয়োগ না করে কিভাবে কূটনৈতিক উপায়ে সমাধান করা যায়। এবং এই যে একটি অবস্থা এখানে দাঁড়িয়েছে, এখানে জিম ম্যাটিস কিন্তু অনেকটাই কঠোর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন রাজনীতিতে এবং মার্কিন প্রশাসনে। আপনি জানেন জিম ম্যাটিস বুশ প্রশাসনের সময় কিন্তু তিনি ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের অন্যতম প্রবক্তা ছিলেন বলা যায়, এবং সেখানে তাকে বুশকে বেশ পরামর্শ দিয়ে ইরাক এবং আফগানিস্তান যুদ্ধ উস্কানি দিয়েছিলেন। সেই ক্ষেত্রে ম্যাটিস কিন্তু অনেকটাই তার সফরে, কিন্তু আমরা যদি দেখতে পেলাম যে আজকে যে সফর করলেন, আজকে যে মিটিং করলেন, তারা মিটিং এর পরে কিন্তু আজকে আমরা দেখলাম যে ডিনিউক্লিয়ারাইজড মিলিটারি জোনে সেখানে তিনি দাঁড়িয়ে যে সাংবাদিকদের সামনে যে কথাগুলো উচ্চারণ করলেন, তিনি বললেন, রেক্স টিলারসনকে উদ্ধৃত করি, যে আমরা আসলে ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিক পথে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেটিকে আসলে অন্বেষণ করছি। এবং টিলারসন ঠিক যেমনটি বলেছেন, অর্থাৎ মুন জাই ইন তিনিও কিন্তু চাচ্ছেন না যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কোনো শক্তি প্রয়োগ করুক, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র যদি শক্তি প্রয়োগ করে তাহলে কিন্তু উত্তর কোরিয়ার প্রাথমিক টার্গেট হবে কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান এবং এই যে অঞ্চলগুলো। সুতরাং এখানে জাপানও চাচ্ছে না, যদিও জাপান এখানে স্পষ্ট করে সেরকম কিছু বলছে না, কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু চাচ্ছে না, একদমই স্পষ্ট করে দিয়েছে যে এখানে কূটনৈতিক উপায়ে সমাধানের যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে ততক্ষণ পর্যন্ত যেন কূটনৈতিক উপায়ে সমস্যাটির সমাধান করা হয়। আজকে আমরা দেখতে পেলাম যে দক্ষিণ কোরিয়ার এই মনোভাবটি অনেকটাই জিম ম্যাটিসের যে আচরণে সেটি কিন্তু প্রকাশ পেয়েছে, এবং তিনি বলেছেন যে তার কথাটি আমরা যদি বাংলায় বলি সেরকম, তিনি বলেছেন আমরা আসলে যুদ্ধ চাই না, যেমনটি রেক্স টিলারসন বলেছেন, কিন্তু আমরা চাচ্ছি যে একটি কমপ্লিট ডিনিউক্লিয়ারাইজড কোরিয়া, সেটিকে চাচ্ছি। এবং সেইটিকে করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আমাদের অবশ্যই সৈন্য সমাবেশ করতে হবে, আমাদের সেনা, নৌ, বিমান, সমস্ত যে প্রতিরক্ষা বাহিনী আছে তাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এই কূটনৈতিক সমস্যাটি যদি, কূটনৈতিক উপায়ে যদি সমস্যাটির সমাধান না হয়, তাহলে শক্তি প্রয়োগের জায়গাটিকে তিনি রেখে দিয়েছেন। অর্থাৎ প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে, তারা কূটনৈতিক পথে সমাধান করবে। এবং উত্তর কোরিয়াকে এক ধরনের একটি হুমকি দেওয়া প্রকারান্তরে, যে আমরা কিন্তু, আমাদের সাথে কিন্তু সৈন্য সমাবেশ রয়েছে, এবং এই ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা একসাথে তারা কাজ করবে, এই বিষয়গুলিকে আসলে স্পষ্ট করা হয়েছে আজকে।
জি, না আপনি যেমনটি কিনা বললেন যে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বক্তব্যে যে কূটনৈতিক নমনীয়তা আমরা শুনতে পেয়েছি, তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে, বজ্রকণ্ঠে হুঁশিয়ারি সংকেত আমরা শুনেছি। আজকে আবার জিম ম্যাটিস যেমনটি কিনা বলেছেন, মেক নো মিস্টেক, এনি অ্যাটাক অন দি ইউনাইটেড স্টেটস অর আওয়ার অ্যালাইজ উইল বি ডিফিটেড, অ্যান্ড এনি ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন্স বাই দি নর্থ উইল বি মেট উইথ এ ম্যাসিভ মিলিটারি রেসপন্স দ্যাট ইজ এফেক্টিভ অ্যান্ড ওভারওয়েলমিং। এই যে কড়া সুর প্রতিধ্বনিত হয়েছে জিম ম্যাটিসের বক্তব্যে, এটাতে আপনি কোনো কঠোর হুঁশিয়ারি শুনতে পেয়েছেন, যেটার সঙ্গে কূটনৈতিক নমনীয়তার খুব একটা সাজুজ্য খুঁজে পাওয়া যায় না, যেটা রেক্স টিলারসনের বক্তব্যে প্রতিধ্বনিত হয়েছিল?
পার্সন টু পার্সন এখানে কিন্তু মতামতের ক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা ভিন্নতা দেখতে পাই। টিলারসন একরকম ভাবে বলেছেন এবং ম্যাটিস কিন্তু অনেকটাই ট্রাম্পের সুরে সুর মিলিয়ে কথাটি বলেছেন, কিন্তু কিন্তু তার অর্থ কিন্তু এই না। ম্যাটিস যে কথাটি আজকে বললেন, এই কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প গত 6 মাস ধরেই কিন্তু বলে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতারোহণ করলেন, তারপরই কিন্তু উত্তর কোরিয়ার যে আমরা দেখতে পেলাম যে আচরণ, অনেকটাই মারমুখী আচরণ, অনেকটাই একটা উগ্র আচরণ, এবং সরাসরি ভাবে কিম জং উন তিনি স্পষ্টভাবেই অনেকবারই উচ্চারণ করেছেন যে তাদের কাছে এমন পারমাণবিক সক্ষমতা এখন রয়েছে যেটি পিয়ংইয়ং থেকে সরাসরি গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে আঘাত করতে সক্ষম। এবং তিনি এর আগেও কয়েকবার এই ধরনের হুমকি দিয়েছিলেন, এবং তার হুমকি জবাবে প্রত্যেকবারই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই বলেছেন যে উত্তর কোরিয়ার এখনো সেই শক্তি হয়ে যায়নি যে শক্তি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায়। সুতরাং এই কথাগুলো ট্রাম্প বারবারই বলেছেন, কিন্তু রেক্স টিলারসনের বক্তব্য থেকে আমরা যেটি দেখি, রেক্স টিলারসন কিন্তু বরাবরই বলেছেন যে উত্তর কোরিয়ার প্রতি এখনো কোনো ধরনের আক্রমণ করার মতো সময় আসেনি, উত্তর কোরিয়ার সমস্যাটি কূটনৈতিক উপায়ে কিভাবে সমাধান করা যায়। এবং তিনি যে বিষয়টি উজ্জ্বল রেখেছিলেন তার মতামতের ক্ষেত্রে, সেটি হচ্ছে চীন এখানে একটি বড় ফ্যাক্টর, সেটিকে উজ্জ্বল রেখে তিনি বলেছিলেন যে যেহেতু একটি কূটনৈতিক শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া, সুতরাং এখানে সরাসরি হামলা না করার চাইতে কিভাবে কূটনৈতিক পথে সমাধান করা যায়। আমরা প্রকারান্তরে ম্যাটিসকে দেখতে পাচ্ছি তিনি এখানে একটি অনেকটা দ্বৈত ভূমিকা অবলম্বন করলেন। একদিকে তিনি কূটনৈতিক যে সমাধানের সম্ভাবনার কথাও বললেন, যেমনটি রেক্স টিলারসনের মনোভাব সেটিকেও তিনি সমর্থন করলেন, আবার অন্যদিকে তিনি ডোনাল্ড ট্রাম্পের যে মনোভাব সেটিও একটি একটি প্রকাশ ঘটালেন, যেমনটি বললেন কূটনৈতিক সমাধানের পাশাপাশি আমাদেরকে অবশ্যই এখানে মোবিলাইজেশন করতে হবে, আমাদের সোলজার, সেইলার্স, ইয়ারম্যান এবং মেরিনস যারা আছে এই মোবিলাইজেশনটা থাকতে হবে, যেন অন্তত কোরিয়াকে এই জিনিসটা বোঝানো যায় যে আমরা কিন্তু সর্বাত্মকভাবে প্রস্তুত আছি, তোমরা যদি কূটনৈতিক পথে যদি সমাধানে আসো খুব ভালো, যদি কূটনৈতিক পথে সমাধানে না আসো তাহলে আমরা আমরা সমন্বিতভাবে তোমাদের উপর হামলা করতেও আমরা কুণ্ঠাবোধ করব না, ঠিক এমনটি আপনি বোঝাতে চাইছেন তিনি।
জি, আমরা এর আগেও যুক্তরাষ্ট্র প্রশাসনের তরফ থেকে সবসময় লক্ষ্য করেছি যে প্রতিটি সরকারই, এর আগের ডেমোক্রেটিক দলীয় সরকার হোক বা রিপাবলিকান দলীয় সরকার হোক, উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে এটাকে প্রতিনিবৃত করার চেষ্টা করা হয়েছে, এবং সেজন্যে নিরাপত্তা ব্যবস্থা যা যা প্রয়োজন সেটা করার পাশাপাশি কূটনৈতিক প্রয়াসের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু ঠিক এই রকম কড়া সুরে কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের অথবা আজকে জিম ম্যাটিসের কণ্ঠে যে কড়া সুর প্রতিধ্বনিত হয়েছে, এটা এর আগে বড় একটা লক্ষ্য করা যায়নি। তো এটাকে কি আপনি গুরুত্বপূর্ণ শিফট বলে মনে করেন, এবং এই শিফটের প্রয়োজন কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনার দৃষ্টিতে মনে হয়?
আমার কাছে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে জিম ম্যাটিসের কথা খুবই কড়াকড়ি মনে হচ্ছে, কিন্তু এটি কিন্তু আসলে একটি মধ্যপন্থী অবস্থান বলা যেতে পারে। কেননা তিনি শক্তি প্রয়োগের কথাও বলেছেন, তিনি বারবার তিনি এটিই বলার চেষ্টা করেছেন যে সমন্বিত শক্তির তুলনায় উত্তর কোরিয়ার শক্তি এখানে খুব বড় কোনো শক্তি না। আবার এখানে আরেকটি বিষয় যেটি কাজ করছে, হয়তো জিম ম্যাটিস এবং মার্কিন প্রশাসন এমন একটি সিদ্ধান্তে হয়তো এসছে বা কিংবা হয়তো চীনের সাথে তাদের সম্পর্ক এমন একটি শিফটের দিকে যাচ্ছে, নতুন একটি শিফটের দিকে। আপনি জানেন কিছুদিন আগে চাইনিজ কমিউনিস্ট পার্টির কংগ্রেস হলো, সেই কংগ্রেসের মাধ্যমে শি জিনপিং নতুন করে নেতা নির্বাচিত হলেন এবং শি জিনপিং এর মতাদর্শ কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টোতে নতুন করে জায়গা করলো। এবং এই সব কিছুর সাথে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন নতুন করে একটি অর্থনৈতিক সহযোগিতা যে সম্পর্ক কিভাবে সৃষ্টি করা যায় সেই দিকে তারা আসছে। এবং অনেকটাই বলা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ থেকে নিজেদেরকে উইথড্র করার মূল কারণটা হচ্ছে চীনের সাথে আরো কিভাবে একটি ক্লোজ অ্যালায়েন্স তৈরি করা যায়, একটি ভালো একটি অর্থনৈতিক সম্পর্ক তৈরি করা যায়। আমি জানি না, হয়তো ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কিছু একটি কোনো একটি হয়তো মানে কোনো একটি সম্পর্কর পথে যাচ্ছেন চীনের সাথে, এবং চীন যদি এই ক্ষেত্রে অনেকটাই যদি যেটা বলা যায় নিউট্রাল পজিশন যদি তারা অবলম্বন করে, সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কোরিয়াকে সহজেই হুমকি দেওয়া সম্ভব। এবং আমরা জানি না সামনে সম্ভবত আগামী 7 বা 8 তারিখে ট্রাম্প চীন ভিজিট করবেন, 2 দিনের সফরে চীন আসবেন, এবং সেই সফরের পরে কিন্তু আমরা মোটামুটি ভাবে একটি ধারণা পাবো যে উত্তর কোরিয়ার ব্যাপারে আসলে চীন কোন অবস্থানে যাচ্ছে। সুতরাং আমরা যদি মনে করি যে ম্যাটিসের যে বক্তব্যটি এমন একটি সময় বক্তব্য আসলো, হয়তো মার্কিন প্রশাসনের মধ্যে একটি ধারণা জন্মেছে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনের দিকে যাচ্ছে সম্পর্কটি, সেটিকে উল্লেখ করি বা সেটিকে ধরে নিয়েই হয়তো জিম ম্যাটিস এরকম কিছু একটি অবস্থান তার ব্যাখ্যা করলেন। পাশাপাশি আরেকটি বিষয় আছে, ম্যাটিস যেমনটি বললেন তেমনটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যদিও তারা মুখে উচ্চারণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করছি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেও এখনো সেরকম সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়ে। কেননা আপনি হয়তো জেনে থাকবেন, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন আইন প্রণেতা একটি নতুন বিল কিন্তু তারা মার্কিন কংগ্রেস এবং সিনেটে তারা উত্থাপন করতে যাচ্ছেন, যে বিলটি হচ্ছে যে যেটির নাম হচ্ছে নো আনকনস্টিটিউশনাল স্ট্রাইক এগেনস্ট নর্থ কোরিয়া অ্যাক্ট অফ 2017, অর্থাৎ কংগ্রেসের অনুমোদন বেটি রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ায় কোনো হামলা করতে যায় তাহলে সেই ক্ষেত্রে সরকারকে কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে না। সুতরাং এই বিলটি যদি পাশ হয়ে যায় মার্কিন কংগ্রেস, এবং সেখানে আরো দাবি করা হয়েছে যে 2/3 অফ আমেরিকান তারা হচ্ছে উত্তর কোরিয়ায় হামলার বিরোধী, সুতরাং সেরকম যদি হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু সরাসরি এই ধরনের হুমকি ধামকি খুব একটা কাজে লাগবে না। সুতরাং ম্যাটিস হয়তো বলছেন এই বিষয়টি, কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা কতটুকু শক্তি প্রয়োগের অবস্থা, হ্যাঁ তাদের সক্ষমতা আছে কিন্তু আইনগতভাবে তাদের শক্তি প্রয়োগের অবস্থান কতটুকু সেটাও কিন্তু অনেকটা প্রশ্ন সাপেক্ষ।
জি, অর্থাৎ কিনা আপনি বলতে চাইছেন যে উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে প্রতিনিবৃত্ত করার জন্যে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যেকার সম্পর্কটা বিশেষভাবে প্রণিধানযোগ্য, তাই না?
অবশ্যই, অবশ্যই।
তো ডক্টর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
এখন ভিন্নতর প্রসঙ্গে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কিত বিশেষ দূত ইয়াং হি লি বুধবার জাতিসংঘে তার প্রতিবেদন উপস্থাপন করে বলেন যে গত বেশ কিছুদিন ধরে রাখাইন রাজ্যে যে ঘটনা ঘটে চলেছে সেটা মারাত্মকভাবে বিধ্বংসী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমকে মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেছে। 5,89,000-এরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মিয়ানমারের চলমান এ পাশবিক ঘটনাকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আলোচনা পর্যালোচনা করছে। সিন্ডি সেইনের রিপোর্ট থেকে পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ, এবং এ নিয়ে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্যর সঙ্গেও কথা বলেন তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দলে দলে বিপন্ন রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে আশ্রয় গ্রহণের মধ্যে আন্তর্জাতিক মহল এই নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘে এ নিয়ে বক্তব্য রাখতে যেয়ে ইয়াং হি লি বলেন, বিপজ্জনক ও অমানবিক বক্তব্য ব্যাপক নিষ্ঠুরতাকে আরও বাড়িয়ে দিতে পারে।
Unfortunately, there seems to be little sympathy, let alone empathy, for the Rohingya people in Myanmar. For decades, it has been cultivated in the minds of the Myanmar people that the Rohingya are not indigenous to the country and therefore have no rights whatsoever to which they can apparently claim.
Healy bolchilen, durbhagyobashoto Myanmarer Rohingyader proti prothome kichu sahanubhuti chilo, pore tader durdosha bujhte sokkhom hoyechilo shekhankar lokjon. কিন্তু কয়েক দশক ধরে মিয়ানমারের জনসাধারণের মধ্যে এ ধারণা সুকৌশলে ঢুকিয়ে দেয়া হয়েছে যে রোহিঙ্গারা আসলে তাদের দেশের অধিবাসী নয়, সুতরাং তারা যে কোনো অধিকার দাবি করুক না কেন তা মোটেই ঠিক নয়। লিয়ারও বলেছেন, সামাজিক মাধ্যমগুলো রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়াতে ব্যবহার করা হচ্ছে, তবে জাতিসংঘে মিয়ানমারের দূত তার এই বক্তব্যের সাথে ভিন্ন মত পোষণ করেছেন। মিয়ানমারের দূত টিনকেও বলছিলেন,
We wish the report would have reflected the difficulties of resolving the problems that are a legacy of decades of internal conflict, isolation and underdevelopment.
আমরা আশা করি এই প্রতিবেদনগুলো কয়েক দশকের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে কাজ করবে, তবে আমরা বেশ কিছু সুপারিশের বিষয়ে হতাশ যা গণতন্ত্র শান্তিতে রূপান্তরের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। কিন্তু যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জোহান লিন ভয়েস অব আমেরিকাকে স্কাইপে জানিয়েছেন, মানবাধিকার সংগঠনগুলো মনে করে যে প্রায় ৬ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানদের জাতিগত শুদ্ধির অংশ হিসেবে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা এই সমস্যাকে ভিন্ন মাত্রা দিয়েছে।
That's comparable to the entire population of Washington DC on the run fleeing for their lives, children, women and male civilians.
জোহান লিন বলছিলেন, দেশ ত্যাগী এই মানুষদের সংখ্যা পুরো ওয়াশিংটন ডিসির জনসংখ্যার সাথে তুলনা করা যেতে পারে, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। যুক্তরাষ্ট্র কংগ্রেসের কয়েকজন সদস্য মিয়ানমারের কার্যকলাপকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করার জন্য পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ওই শব্দটি ব্যবহার করতে তারা এখনও প্রস্তুত নন। যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্যাট্রিক মার্ফি বলেন,
I want to be very clear. We are not shying away from the use of any appropriate terminology. We have a deliberative process to examine facts and a policy to support the pursuit of additional information to make such determinations.
আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, আমরা যথোপযুক্ত পরিভাষা ব্যবহার করতে মোটেও কুণ্ঠিত নই, তবে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি নীতিমালার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মার্ফি এটা পরিষ্কার করেই বলেছেন, সহিংসতার জন্য যারা দায়ী সেই সামরিক কর্মকর্তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা সহ অন্য বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র কালক্ষেপণ করবে না। মিয়ানমারের অভ্যন্তরে ঘটে যাওয়া সহিংসতা এবং দেশান্তরে বাধ্য হয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের উপর খোঁজখবর রাখছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্য। সমরেশ বৈদ্য, আপনার কি মন্তব্য এই বিষয়ে?
প্রথমেই আপনি যে কথাটি বলছিলেন যে রোহিঙ্গা মুসলিমদের উপর অত্যাচার, আমি এই জায়গাতে একটু আপনার সাথে দ্বিমত পোষণ করব। এখানে শুধু রোহিঙ্গা মুসলিম শব্দটি ব্যবহার না করে, কারণ এখানে আমার কাছে যেটি মনে হয়েছে, এটি পুরো একটি জাতিগত নিধন প্রক্রিয়া চলছে গত কয়েক দশক ধরে মিয়ানমারে, এবং সেটি মিয়ানমারের সামরিক জান্তার ছত্রছায়াতে। কিন্তু অতি সাম্প্রতিককালে গত বছর এবং এবছর অগাস্টে রোয়াং প্রদেশে, মানে মিয়ানমারের আরাকান অথবা রোয়াং প্রদেশ যদি আমরা বলি, সেই অঞ্চলে এই রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপরে যে অত্যাচারটি চলেছে, সেই অত্যাচারটিকে আমি একবারে পুরোপুরি জাতিগত নিধন বা এথনিক ক্লিনজিং যদি বলি, আমি সেই শব্দটি আমি ব্যবহার করতে চাই।
খুব সংক্ষেপে আপনি যদি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্রের সিনেটের কয়েকজন সদস্য যেই শব্দটি ব্যবহার করতে চেয়েছেন, এথনিক ক্লিনজিং, জাতিগত শুদ্ধি অথবা নিধন যাই বলি না কেন, সেই শব্দটি গ্রহণ করবার জন্য, উল্লেখ করবার জন্যই তারা বলছেন, যাতে এই শব্দটি ব্যবহার করা হয় মিয়ানমারের জন্য। এটি যদি করা হয় সেটা কি কোনো প্রভাব ফেলবে কিনা?
আমার তো মনে হয় এই এই বরং এই জাতিগত নিধন শব্দটি সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মিয়ানমারের উপরে। কারণ সেখানে যদি বলা হয় যে হ্যাঁ একটি জাতিগোষ্ঠীর উপর এই ধরনের নির্যাতন চলছে, যদি বলা হয় যে না শুধু রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন চলছে, আসলে কিন্তু তা নয়। আপনারা ইতিমধ্যেই সংবাদে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন এই রোহিঙ্গাদের মধ্যে বেশ কিছু মানে যদিও তারা সংখ্যায় কম, কারণ রোয়াং প্রদেশে খুব অল্প সংখ্যক হিন্দু রোহিঙ্গা বাস করেন, তাদের মধ্যে 617 কি 620 জনের মতো হিন্দু রোহিঙ্গা, তারা কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে অন্যান্য রোহিঙ্গা মুসলিমদের সাথে। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে এটি এটি শুধু মানে ধর্মীয় বিষয় না, এটি এটি পুরোপুরি সেই জাতিগত বা এথনিক ক্লিনজিং এর বিষয়টি পড়ে, এবং এটিকে যদি সারা বিশ্বে যদি এটিকে প্রচার করা যায়, একটি জাতিকে নির্মূল করার জন্যই মূলত মিয়ানমারের সরকার বা মিয়ানমারের সামরিক জান্তা, সামরিক বাহিনী এই কাজগুলো করছে, এই অন্যায় অমানবিক আচরণগুলো করছে, তাহলে বোধহয় সারা বিশ্বের মানবিক সমাজগুলো, মানবিক সমাজ এবং সারা বিশ্বের অন্যান্য দেশগুলো এই এই ক্ষেত্রে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
ধন্যবাদ সমরেশ বৈদ্য আপনাকে ভয়েস অফ আমেরিকার শ্রোতাদের সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এখন স্বাস্থ্য ও রোগ ব্যাধি সমাচার। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 40 ব্যক্তি। এতে আতঙ্কিত রাজ্যবাসী, গোটা রাজ্যে ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে ডেঙ্গির প্রকোপ। বিস্তারিত শোনাচ্ছেন কলকাতা থেকে পাঠানো রিপোর্টে পরমাশিস ঘোষ রায়।
গোটা রাজ্যে ডেঙ্গির প্রকোপে আক্রান্ত হয়ে মৃত্যু শোকে আতঙ্কিত রাজ্যবাসী। এই মুহূর্তে ভয়াবহ চেহারায় ডেঙ্গির প্রকোপ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের দাবি, চলতি সপ্তাহে শুরুতে যেখানে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ছিল 35, সেখানে গতকাল সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 40, আক্রান্তের সংখ্যা 20,131। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার রাজনীতি করছে অভিযোগ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেছেন,
সরকারের পকেট থেকে মশা বোধ হয় বের করে দেওয়া হয়। সরকার যদি এটার মোকাবিলা না করতো তার নির্দেশক হয়তো অনেক পারত, সংশ্লিষ্ট অর্থ করছে অন্তত করে জিজ্ঞেস করে দেওয়া হবে। সেভাবে আমরা ডেঙ্গুকে মোকাবিলা করছি, সেখানে পাশে না দাঁড়িয়ে থেকে তার বিরোধিতা করছি, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা হচ্ছে।
যদিও দেখা যাচ্ছে রাজ্যের সব সরকারি হাসপাতালে এখন ডেঙ্গি ও জ্বরের রোগী উপচে পড়া ভিড়। বেলেঘাটা আইডিতে ভর্তির জন্য প্রায় 2 ঘন্টা অপেক্ষা করে চিকিৎসা না পেয়ে স্ট্রেচারে কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ডেঙ্গি আক্রান্ত ব্যক্তি। রাজ্যের ওয়াকিবহাল মহলের অভিমত, অক্টোবর শেষ করে নভেম্বর আসতে চলল, কিন্তু ডেঙ্গির প্রকোপ থেকে নিস্তার পাওয়ার পরিবর্তে ডেঙ্গির আতঙ্ক বেড়েই চলেছে গোটা রাজ্যে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি জানান যে বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে বিশ্ব সমক্ষে তুলে ধরার প্রয়াসে নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন স্থানে শিল্পকলা একাডেমির শাখা খুলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত লিয়াকত আলী লাকির সঙ্গে কথা বলেন সলিম হুসেন।
Thank you. আমাদের সঙ্গে অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে আসা একজন গুণী মানুষ, লিয়াকত আলী লাকি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক। আপনারা সবাই তাঁকে এক নামে চেনেন। তিনি একজন নাট্য অভিনেতা, নাট্যকার এবং নানান রকম গুণ রয়েছে। লিয়াকত আলী লাকি, স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে আপনাকে।
ধন্যবাদ।
আমরা শিল্পকলা একাডেমির নানান বিষয় সম্পর্কে জানি। আমরা জানি 1974 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপর থেকে বাংলাদেশের শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলছে। আপনি কি একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন শিল্পকলা একাডেমিতে কি কি কাজ হচ্ছে?
আপনি ঠিকই বলেছেন যে 1974 সালে 19 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করেন। তিনটি উদ্দেশ্য তার, তিনটি স্বপ্ন তার ভিতরে ছিল। একটি হলো আমাদের শিল্প সংস্কৃতি, যে সমৃদ্ধ শিল্প সংস্কৃতি, তার বিকাশ সাধন সেটি। দ্বিতীয় যে বিষয়টা ছিল যে এই সংস্কৃতি প্রবাহটা সারা দেশে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেটি সুপ্রতিষ্ঠিত করা। তো সেই পথেই চলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। কিন্তু দুঃখজনক যে 1975 পরে যেহেতু বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং তার সমস্ত স্বপ্ন, তার যে চিন্তাগুলি ছিল সেগুলো মুখ থুবড়ে পড়লো সেই ঘটনার ভেতর দিয়ে, তারপর আমাদের অনেক বরেণ্য শিক্ষক বুদ্ধিজীবী এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন, তারা দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর আসল যে স্বপ্নটি, সেই জায়গায় একটু গভীরে যদি আমরা যেতে পারি, সেটি ধরার যদি আমরা চেষ্টা করি, এবং সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমি গত 6 বছরের বেশি হলো সেখানে। আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির যত রকম বাহন আছে, ক্ষেত্র আছে, সব ক্ষেত্রকেই বিকশিত করে তোলার জন্য আমরা ব্যাপক কর্মকাণ্ড, কর্মযজ্ঞ পরিচালনা করছি একদিকে। আরেকটি হলো যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, অর্থাৎ আমাদের 64টা জেলায় শিল্পকলা একাডেমি ছিল না, এখন সেই সমস্ত শিল্পকলা একাডেমি গুলিকে প্রতিষ্ঠিত করা, যেগুলো পুরনো ছিল সেগুলোকে আধুনিকায়ন করা। এবং আনন্দের সাথে বলতে পারি যে 292টি উপজেলায় আমরা শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত করেছি।
আচ্ছা, এর সঙ্গে এর পাশাপাশি আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিপুল সংখ্যক বাংলাদেশী বাংলাদেশের বাইরে এখন বসবাস করছেন। আমার মনে হয় কয়েক কোটি বাংলাদেশী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। তো বাংলাদেশের বাইরে শিল্পকলা একাডেমির কোনো কার্যক্রম বা মানে আনুষ্ঠানিকভাবে কোনো শাখা কি প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত, বা হওয়ার কোনো চিন্তাভাবনা আছে কিনা আপনাদের?
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই প্রস্তাব করেছিলাম আমার পরিষদে যে আমাদের বিভিন্ন দেশে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শাখা থাকতে পারে, এবং তখন হবে কি একটা সংযোগ স্থাপন হবে এবং আমরা আমাদের শিল্প সংস্কৃতির প্রসার যেমন ঘটাতে পারি, আন্তর্জাতিক ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও একটা বড় একটা নেটওয়ার্ক তৈরি হলো, এবং যারা এখানে বসে আমাদের সংস্কৃতির লালন করছেন, চর্চা করছেন, প্রসার ঘটাচ্ছেন, তাদের একটা স্বীকৃতি বা একটা নেটওয়ার্কের মধ্যে এনে একসাথে কাজ করতে পারলাম। তো
এটা একটা চিন্তা আনন্দের
সাথে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিকভাবে 4টি দেশে 4টি কালচার সেন্টার হবে।
আচ্ছা,
একটি হলো নিউ ইয়র্কে, একটি লন্ডনে, দিল্লিতে এবং কলকাতায় প্রাথমিকভাবে। এই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। আমি বিশ্বাস করি কালচার সেন্টার যখন প্রতিষ্ঠিত হবে তখন আমাদের এই দেশগুলোতে যারা কাজ করছেন তাদের একটা ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি হবে। এবং এরপরে আমরা সন্তুষ্ট নই যে 4টিতে হলেই আমরা স্থিত থাকতে চাই না। আমরা মনে করি এরকম অনেক গুরুত্বপূর্ণ দেশ আছে, সেখানে আমাদের কালচার সেন্টার থাকলে আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে, শিশু কিশোররা আছে যারা বিদেশে অবস্থান করছে, তাদেরকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি সম্পর্কে যেমন একটা প্রশিক্ষণের মধ্যে রাখা যাবে, তাদেরকে সমৃদ্ধ রাখা যাবে, এবং আমাদের যে এই ঐতিহ্যটা এই আন্তর্জাতিক দর্শকের কাছেও প্রসার ঘটানোর জন্য, কারণ কালচারাল ডিপ্লোমেসি বলে একটি বিষয় আছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটি যেন যথাযথভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে আসলে এই কালচারাল সেন্টারগুলি যত দ্রুত বাস্তবায়ন হয় ততই আমাদের জন্য মঙ্গল।
আচ্ছা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইট থেকে আমি দেখলাম যে কয়েকটি বিভাগের মধ্যে, আমি 2-3টির কথা বলছি, চারুকলা, নাট্যকলা, চলচ্চিত্র, সঙ্গীত নৃত্য আবৃত্তি বিভাগ, এই এই তিনটা বিষয়ের উপরে বিশেষ করে আমি বলতে চাচ্ছি যে ধরেন এক যুগ বা দুই দশক আগে বাংলাদেশে শিল্প সাহিত্য, চারুকলা, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এইসব ক্ষেত্রে যে অবস্থা ছিল, এখন প্রযুক্তির আধুনিকায়ন, তথ্য প্রযুক্তির আধুনিকায়ন এবং বাংলাদেশে মিডিয়ার ব্যাপক প্রসারের পরে কি রকম পার্থক্য আপনি পরিলক্ষিত করেন?
না, পার্থক্য তো অবশ্যই বড় রকমের ঘটে গেছে। সেটি হলো যে আগে শিল্পকলা একাডেমি ব্যবহার করত জনশিল্পী এবং সংস্কৃতি কর্মীদের যতটা অংশগ্রহণ ছিল, আমি মনে করি চূড়ান্ত রকমের অংশগ্রহণটা এখন আমরা দেখতে পাই। শুধু একটা বিষয়ের উপর নয়, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাটক, চলচ্চিত্র, চারুকলা সহ আমাদের গবেষণা প্রকাশনা থেকে শুরু করে প্রশিক্ষণ বিভাগ কাজ করে চলেছে। শুধুমাত্র যে ঢাকায় হচ্ছে তা না, এটা 64টা জেলায় আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। 64 জেলায় কিন্তু আমাদের 5টি বিভাগে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং আগে যেখানে একটা জেলায় হয়তো 50-60 জন বা 100 জন প্রশিক্ষণার্থী ছিল, এখন দেখা যাচ্ছে প্রশিক্ষণার্থীদের সংখ্যা বেড়ে 5 গুণ, কোথাও কোথাও 10 গুণ হয়ে গেছে। চট্টগ্রামে প্রশিক্ষণার্থী এক সময় ছিল 200-400, এখন প্রায় 2000। তো সেদিক থেকে আমি মনে করি যে অংশগ্রহণটা শিল্পকলা একাডেমি যে করলে, এটি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নটা ছিল যেই এই একাডেমি 100 কোটি মানুষের, সেই জায়গাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি, চূড়ান্ত ভাবে পৌঁছে গেছি দাবি করতে পারবো না, সময় তো লাগেই। আমি মনে করি সেই জায়গাটা আমরা বেশ অগ্রসর হয়েছি এবং সে আমরা কাজ করে চলেছি।
আচ্ছা, আমি একটি মানে বিশেষ প্রশ্ন করতে চাচ্ছি নাটক নিয়ে, কারণ আমি আপনি নাটকের মানুষ, আমি জানি আপনার নাটক দেখেছি মঞ্চে, টেলিভিশনে। তো এই নাটকের এক সময়কার যে অবস্থা ছিল, নাটকের বেলি হাউজের যে গাইড হাউস এবং মহিলা সমিতি মঞ্চে প্রচুর পরিমাণে দর্শক ছিল, নাটক দেখার একটা টান ছিল মানুষের, এখন আমি জানি অনেক মঞ্চ হয়েছে অনেক জায়গাতে, কিন্তু নাটকের মঞ্চ নাটকের সেই অবস্থা কি আগের মতো আছে নাকি বেশি হয়েছে নাকি কম হয়েছে, আপনি কি মনে করেন?
আসলে আমরা তো সেই 70-এর দশক থেকেই নাটক করছি। মহিলা সমিতি একটা মঞ্চই ছিল যেখানে সর্বোচ্চ যদি অনেক বাইরে থেকে চেয়ার এনে আমরা বসাতাম তাহলে 300 দর্শক আমরা বসাতে পারতাম।
জি,
তো তখন কিন্তু যখন মিলনায়তন পূর্ণ আমরা লিখতাম তখন মনে হতো আহা নাটকের কত দর্শক। সেটি কিন্তু অবশ্যই এটা অনুপ্রেরণা দেওয়ার মতো একটি ঘটনা ছিল বই কি, কিন্তু এখন তো নাটকটা আসলে জাতীয় নাট্যশালায় 750 আসনের একটি মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার 300 আসনের, স্টুডিও থিয়েটার সেখানে 150 আসনের একটি মিলনায়তন। এটি আমি শিল্পকলা একাডেমির কথা বললাম, মহিলা সমিতি চালু হয়েছে সেখানে নাটক হচ্ছে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেখানেও নাটক হচ্ছে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনেও নাটক হচ্ছে। আমি মনে করি দর্শক আসলে বেড়েছে, অনেক বেড়েছে। আমি যদি 300 দর্শক তখন দেখতো, এখন আমি মনে করি সেখানকাতে কমপক্ষে 1,000-1,500 দর্শক প্রতিদিন নাটক দেখে,
মানে পরিসরটা বিস্তৃত হওয়ার কারণে এটা বোঝা যায় না, কিন্তু বেড়েছে। জি, আচ্ছা, আরেকটি বিষয় হলো যে প্রবাসে যেসব বাংলাদেশি ছেলে মেয়েরা বড় হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম, শুধু আমেরিকায় নয় পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের মধ্যে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি কিভাবে বেঁচে থাকবে, কতটুকু বেঁচে থাকবে আপনি কি আশা করেন, এবং বাঁচিয়ে রাখার জন্য অভিভাবকদের প্রতি আপনার পরামর্শ কি?
অভিভাবকদের জন্য একটা কথাই বলবো যে আমরা সবচেয়ে বেশি সম্ভবত ভালোবাসি আমাদের সন্তানদের, এবং আমরা তাদেরকে নানানভাবে শিক্ষিত করে তুলতে চাই, নানানভাবে সম্পদশালী করে রেখে যেতে চাই। কিন্তু আসল যে সম্পদ আমার দেশের উর্বর মাটি, আমার 1,000 বছর ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি, এই যে সম্পদটি, সেই সম্পদটি সম্পর্কে সকলেই সচেতন নয়, এবং সেই সম্পদে সম্পদশালী আমাদের সন্তানদের করছি না। আমরা যদি একটু বোঝাতে পারি যে বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে প্রায় 35-40 কোটি মানুষ, বলা হয় কেউ বলে এটা পঞ্চম স্থানে আছে, কেউ বলে ষষ্ঠ স্থানে, কেউ কেউ দাবি করে চতুর্থ স্থানে চলে গেছে। তো একটা ভাষা নিয়ে আমার হীনমন্যতার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, এবং যে দেশে ওয়ারী, বটেশ্বর, পাহাড়পুর 2,500 বছর আগে সমস্ত স্থাপনা রয়েছে, এবং এই অঞ্চলে আমাদের অতীশ দীপঙ্করের মতো একজন পণ্ডিত, একজন মনীষী, তিনি আলোকিত করলেন আমাদের এখানে জন্ম দেওয়ার, তিনি আলোকিত করলেন সেই নেপাল থেকে মঙ্গোলিয়া, চায়না এইসব দেশকে, সেখানে আমাদের যে ইতিহাসটা আছে সেটি সম্পর্কে আসলে আমাদের সকলকে একটু বোঝানো, আমাদের পরবর্তী প্রজন্মকে তাদের ঋদ্ধ করা আমাদের সকলের একটু দায়িত্ব বলে আমি মনে করি। এবং এখানেও আমি দেখেছি কিছু কিছু অনেক সংগঠন তারা কাজ করছে, অনেক প্রতিকূলতার ভিতরে কাজ করছে, তাদেরকে একটু সহযোগিতা এটি মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকারেরও হয়তো একটা এই কালচার সেন্টারটা হলে পরে একটি সমন্বিত হবে। তবে এখানে যারা আছেন, যারা আসলে সংস্কৃতি চর্চাটা তো শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীল হলে হবে না, যারা সমাজে একটু ধনাঢ্য ব্যক্তি যাদের প্রতিপত্তি রয়েছে তারা সকলে মিলে যদি একটা কমিউনিটি আমরা করতে পারি এবং সেখানে যদি নিয়মিত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করি, এর ভিতর দিয়ে কিন্তু আমাদের সন্তানদের আমরা সৃজনশীল করে গড়ে তুলতে পারি এবং আমার দেশের যে সম্পর্কে তাদেরকে একটা প্রশিক্ষণ আমরা প্রদান করতে পারি এবং তখন তাদের ভিতরে একটা ভালোবাসা জন্মাবে দেশের প্রতি। আমরা চাই আমার সন্তানেরা আমার থাকবে এবং আমার দেশে থাকবে। তো এই সংস্কৃতি প্রবাহের বাইরে চলে গেলে কিন্তু তাদেরকে এই দুটোতেই রাখা কঠিন। এই সন্তান আমার থাকবে কিনা এবং এই সন্তান বাংলাদেশের সন্তান থাকবে কিনা, এই সংখ্যা থেকে যদি মুক্ত হতে তাহলে সাংস্কৃতিক প্রবাহে তাদেরকে নিয়ে আসতেই হবে।
অসংখ্য ধন্যবাদ লিয়াকত আলী লাকি, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে কিছু কথা বলার জন্য, ধন্যবাদ।
আর এখন যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
12 অক্টোবর থেকে সুদানের উপর যুক্তরাষ্ট্রের যে 20 বছরের অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। 5টি প্রধান ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ রাখবার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্র সরকার সুদান এবং সুদান সরকারের উপর থেকে কতিপয় নিষেধাজ্ঞা তুলে নেবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, সুদান সরকার দারফুর এবং দক্ষিণ কর্দফানের রাষ্ট্রসমূহ এবং ব্লু নাইলে সহিংসতা প্রশমনে সমর্থ হয়েছে। দ্বিতীয়ত, সমগ্র সুদান জুড়ে মানবিক সাহায্য সহায়তার প্রবেশাধিকারে উন্নয়ন ঘটিয়েছে। তৃতীয়ত, দক্ষিণ সুদানের অস্থিতিশীল পরিস্থিতি থেকে নিজেদের সরিয়ে রেখেছে। চতুর্থত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী তৎপরতা জোরদার করেছে। এবং পঞ্চমত, জোসেফ খনি এবং লর্ড রেসিস্ট্যান্স আর্মির বিরুদ্ধে পদক্ষেপে নিয়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নেওয়ার্ড এক সরকারি বিবৃতিতে জানান, সুদান সরকারের বিগত 9 মাসের পদক্ষেপসমূহ প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে তারা অত্যন্ত আগ্রহী। তবে সুদানে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন অগ্রাধিকার বিষয়ে সহযোগিতা লাভে প্রয়োজন হবে অধিকতর সাফল্যের। অন্যান্য বিষয়সহ এসব অগ্রাধিকারের মধ্যে রয়েছে মানবিক সহায়তার প্রবেশাধিকার বৃদ্ধি করা, সুদানের মানবাধিকার ও ধর্মীয় রীতিনীতি পালনের উন্নয়ন সাধন, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কচ্ছেদ নিশ্চিত করা এবং উত্তর কোরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবের প্রয়োগ এবং বাস্তবায়ন নিশ্চিত করা। প্রশাসনের শীর্ষ একজন কর্মকর্তা অনুযায়ী, সুদান উত্তর কোরিয়ার কিম জং উন সরকারের সঙ্গে কোনো ধরনের অস্ত্র চুক্তি সাধনে না করার এবং অব্যাহত না রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। কর্মকর্তা জানান, আমরা পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছি। তারা জানে উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অব্যাহত রাখবার ব্যাপারে আমাদের বিন্দুমাত্র সহিষ্ণুতা নেই। সুদানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করা সত্ত্বেও দেশটি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী মদতদাতা দেশের তালিকায় রয়েছে। দারফুরের সংঘাত বিষয়ে সুদান এখনও যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব লঙ্ঘনকারী দেশ বলে বিবেচিত, কারণ সুদানের প্রেসিডেন্ট ওমার আল বশির যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অপরাধে আন্তর্জাতিক অপরাধী আদালতে বিচারের মুখোমুখি। এই ইস্যুগুলিতে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার মতে, দারফুরের অপরাধের জন্য যারা দায়ী থাকবে তাদের শাস্তি প্রদানে আমরা আবেদন জানিয়ে যাব। মিস নেওয়ার্ড বলেন, সুদান সরকার যদি বর্ণিত 5টি ক্ষেত্রে উন্নতি সাধন করা থেকে বিরত থাকে অথবা নেতিবাচক কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করতে অতিরিক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে।
আর এবার আপনাদের তরফের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের জবাব দিচ্ছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন মোহাম্মদ সোহাগ ব্যাপারী, বাঁধন আন্তর্জাতিক রেডিও ক্লাব, গ্রাম গান্ধাচ্ছি, বাংডগ্গা বাজার, কুমিল্লা থেকে। লিখেছেন, 21 তারিখে আমার একমাত্র ছেলের জন্মদিন ছিল। কেক কেটে সবাইকে নিয়ে জন্মদিন পালন করা হয়েছে, কিন্তু আমি প্রবাসে বসে তা মিস করেছি, আমার ছেলের জন্মদিনকে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সবসময় ভালো রাখে এবং সুপ্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখে, আর আমার মতো ভালোবেসে ভয়েস অফ আমেরিকাকে আপন করে নেয়। মোহাম্মদ সোহাগ ব্যাপারী, আপনার ছেলের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল। হ্যাঁ, আশা করি আপনার মতোই ভয়েস অফ আমেরিকাকে আপনার ছেলেও অনেক ভালোবাসবে। আবারও লিখবেন, চিঠির জন্য অনেক ধন্যবাদ। এর পরেরটিও একটি ইমেল লিখেছেন তপু শাহদাদ। আপনি কিন্তু ঠিকানা লিখেননি, শুধুমাত্র জানতে চেয়েছেন ডিভি লটারিতে বাংলাদেশ থেকে এখনও অ্যাপ্লিকেশন করা যায় কিনা, কারণ আমাদের কোটা শেষ হয়ে গেছে শুনেছিলাম। ভাই তপু শাহদাদ, আমরা যতটুকু জানি যে 2017 সালের ডিভি লটারির জন্য যে দেশগুলো আবেদন করতে পারে তার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশের নাগরিকরা ডিভি লটারির জন্য আবেদন করতে পারে। 2017 সালের ডিভি লটারির আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে অক্টোবর মাসের 1 তারিখ থেকে। তবে অনলাইনে গিয়ে আপনারা কিন্তু এ ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পারেন, আর অনলাইনে statedepartment.org এই ওয়েবসাইটটিতে যেয়ে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারেন এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। অনলাইনে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি দেখাই সবচেয়ে ভালো এবং আপনি সবচেয়ে ভালো উত্তর পেয়ে যাবেন। আপনার ইমেলের জন্য ধন্যবাদ, আবারও লিখবেন। এর পরের ইমেলটি লিখেছেন নাসিম চৌধুরী, গ্রাম ও ডাক কর্মকারপাড়া, বগুড়া থেকে লিখেছেন। লিখেছেন, আমার গ্রহ নক্ষত্র তারা এসব সম্পর্কে আমার জানার খুবই ইচ্ছা, এ সম্পর্কে যদি কোনো বই থাকে আমার জন্য পাঠাবেন। আর আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে আকাশে এত তারা দেখতে পাই তার সংখ্যা কত? অবশ্যই আমার প্রশ্নের জবাব দেবেন। ভাই নাসিম চৌধুরী, আপনার প্রশ্নের উত্তরে বলছি, খালি চোখে আকাশে কত তারা আছে সেটা সঠিকভাবে তো বলা সম্ভব নয়। খালি চোখে এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু হাজার হাজার তারা দেখতে পাওয়া যায়, কিন্তু আপনি যখন একটি টেলিস্কোপের সাহায্যে আকাশের তারা দেখতে যাবেন তখন দেখবেন হাজার হাজার তারা নয়, সেখানে রয়েছে লক্ষ লক্ষ তারা। জ্যোতির্বিদদের মতে শুধুমাত্র ছায়াপথেই রয়েছে 1,10,000 কোটি তারকা। তাহলে হিসেব করে দেখুন, এখন এ ধরনের ছায়াপথও রয়েছে অসংখ্য। তো আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। আর হ্যাঁ, মহাকাশ সম্পর্কে আমাদের হাতে তেমন কোনো বই নেই, যদি কখনো আসে নিশ্চয়ই আপনার ঠিকানায় পাঠানো হবে। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। শ্রোতবন্ধুরা, একটু আগে আমরা কথা বলেছিলাম এসি মান্নানের সঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের শ্রোতা, এবং তিনি কলকাতার দমদমে থাকেন। তো এই বর্ষিয়ান শ্রোতার সঙ্গে আমরা একটু আগে কথা বলেছিলাম, আসুন তাহলে শোনা যাক। শ্রোতা বন্ধুরা, একটু আগে আমরা কথা বলেছিলাম আমাদের অনেক দিনের শ্রোতা এসি মান্নানের সঙ্গে। এসি মান্নান আমাদের সঙ্গে বহুকাল থেকে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রেখেছেন। তো এই বর্ষিয়ান শ্রোতার সঙ্গে আমরা একটু আগে কথা বলেছিলাম, আসুন তাহলে শোনা যাক। এসি মান্নান, আপনি লাইনে আছেন, তো কেমন আছেন আপনি? আমরাও ভালো আছি। তো আপনি তো আমাদের অনুষ্ঠান দীর্ঘদিন থেকে শুনছেন, তো সেই অভিজ্ঞতার কথা কিছু বলুন।
অনুষ্ঠানটা এমনি এমনি ভালোই হয়, তবে এখন একটু গন্ডগোল হচ্ছে, সবসময় পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না, আর এইগুলো একটু দেখবেন। সেদিনকে তো বলা হয়েছে, দিদি এসেছিল, দিদিকে তো বলা হলো যে আমাদের অনুষ্ঠানগুলো পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে না, একটা অন্য কিছু ব্যবস্থা করার জন্য।
তো আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন?
আমি মোটামুটি ধরুন না 35-40 বছর। তখন রেডিও চালাতাম, রেডিওর মধ্যে যখন পেয়ে যেতাম তখনই ওইগুলো শুনতাম। এমনি অনুষ্ঠানগুলো আমার খুবই ভালো লাগে এবং খুবই ইয়ে হয়, আর খবরটাও তো একদম পার্টিকুলার খবরগুলো পাই না, ওই জন্যে আরো ওই খবরটা বেশিরভাগ আমি শোনার চেষ্টা করি। অনুষ্ঠানগুলি আমার ভালো লাগে, আরো যদি টিভির মাধ্যমে আসে আরো আরো ভালো লাগবে, আরো ভালো দেখবো। এমনি অনুষ্ঠান আমার বরাবরই ভয়েস অফ আমেরিকার সঙ্গে আমি অনেকদিন জড়িত এবং আমেরিকার কনসুলেটে আমি চাকরি করতাম আগে, কিন্তু এমনি আমি রেডিওতে আর এতে আমি খবরগুলো সবসময় শোনার চেষ্টা করি, আর শুনতে ভালো লাগে এবং আপনাদের কথাবার্তাগুলো ভালো লাগে বলে আমরা ওই ভয়েস অফ আমেরিকার সঙ্গে আগ্রহী আরো বেশি।
এসি মান্নান, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আপনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং আমাদের সঙ্গে যোগ দেবেন।
আর এই সঙ্গেই শেষ হচ্ছে আজকের মিতালি অনুষ্ঠান। মিতালি অনুষ্ঠানে তাহেরা কিবরিয়া আমাদের একজন শ্রোতার সঙ্গে কথা বললেন, আপনাদের ভালো লেগেছে হয়তো। এখন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
কিছুক্ষণ আগে পাওয়া এক খবরে জানা গেছে যে সোমালিয়ার রাজধানীতে আজ দুটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে এবং এতে নিহতদের সংখ্যা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন বন্দুকধারীরা সেখানকার হোটেল হ্যাবলোডে জোর করে প্রবেশ করে, এর আগে তারা প্রবেশ পথে বিস্ফোরকবর্তী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। প্রাথমিক সংবাদে বলা হচ্ছে অন্তত 10 জন নিহত হয়েছে এবং আরও 6 জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বন্দুকধারীরা ভেতরে সংঘর্ষে এখনও লিপ্ত রয়েছে। স্থানীয় একজন সংবাদদাতা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন তিনি 9 জনকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি বলেন অ্যাম্বুলেন্সে করে হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে। এই ন্যাসা হ্যাবলড হোটেলটি সোমালিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই অবস্থিত এবং এখানে প্রায়শই সোমালি মন্ত্রী এবং বিধায়ক সহ রাজনীতিকরা উপস্থিত থাকেন। দ্বিতীয় গাড়ি বোমাটি বিস্ফোরিত হয় আগেকার সংসদ ভবনের কাছে এবং এই বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আল শাবাব এই সব বিস্ফোরণের দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্র কখনোই পরমাণু অস্ত্রসজ্জিত উত্তর কোরিয়াকে মেনে নেবে না। সোলে আজ জিম ম্যাটিস বলেন যে উত্তর কোরিয়ার আগ্রাসী পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি ওই বিচ্ছিন্ন রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে তার নিরাপত্তা আরও খর্ব করবে। ম্যাটিস উত্তর কোরিয়াকে সতর্ক করে দেন যে তার সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তি ধারে কাছে নেই। ম্যাটিস উত্তর কোরিয়ার উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলেন এ ব্যাপারে কোনো রকম ভুল করবেন না, যুক্তরাষ্ট্র কিংবা আমাদের মিত্র দেশগুলোর ওপর যে কোনো ধরনের হামলা পর্যদুষ্ট করা হবে এবং উত্তরের পরমাণু অস্ত্র ব্যবহারের জবাব হবে প্রচণ্ড এবং কার্যকর সামরিক ব্যবস্থা। ম্যাটিস এবং যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জোসেফ ডানফার্ড আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক পরামর্শক বৈঠক করেন। ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজমেন্ট বলছেন যে তিনি স্বাধীনতা সংগ্রাম অব্যাহত রাখবেন। এর আগে স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চল যা কিনা পর্যাপ্ত স্বায়ত্তশাসন ভোগ করত সেই অঞ্চলটিকে এখন সরাসরি মাদ্রিদের কেন্দ্রীয় সরকারের আওতায় আনা হয়েছে। প্রেসিডেন্ট এবং তার মন্ত্রিসভাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। ক্যাটালোনিয়ার আঞ্চলিক পরিষদ স্পেন থেকে ওই অঞ্চলের স্বাধীনতা ঘোষণার কয়েক ঘণ্টা পরই স্পেনের প্রধানমন্ত্রী ওই সংসদ ভেঙে দেন। সংসদ বিলোপ করা ছাড়াও স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় 21 ডিসেম্বর সেখানে মধ্যবর্তী নির্বাচন দিয়েছেন এবং ক্যাটালোনিয়ার সবচেয়ে শীর্ষ কর্মকর্তাদের ক্ষমতাও ছেঁটে দিয়েছেন। আফগানিস্তানের লোগার প্রদেশে গতকাল হেলিকপ্টার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও 6 জন আহত হন। নেটোর রেজুলেট সাপোর্ট মিশনের দপ্তর জানিয়েছে যে শত্রুদের কোনো আক্রমণের কারণে এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়নি। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যেসব লোকজনের ব্যাপারে আমাদের কাছে সম্পূর্ণ হিসেব রয়েছে এবং দুর্ঘটনাস্থল নিরাপদে রয়েছে। আরএস বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন এই ঘটনায় যারা শিকার হয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এক বিবৃতিতে তিনি বলেন আমরা আমাদের সতীর্থকে হারানোয় গভীরভাবে মর্মাহত। ওদিকে আফগানিস্তানের ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা প্রতিবেশী পাকিস্তানে নিখোঁজ হয়ে গেছেন। কর্মকর্তারা জানান তিনি পাকিস্তানে বেসরকারিভাবে চিকিৎসাধীন ছিলেন। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের ডেপুটি গভর্নর কাজী মোহাম্মদ নবী অপহৃত হওয়ার আগ পর্যন্ত পেশাওয়ারে ছিলেন বলে তাঁর স্বজনরা সেই শহরে আফগান কনসুলেট দপ্তরকে জানিয়েছে। তবে কেউই এই কথিত অপহরণের দায় স্বীকার করেনি। স্থানীয় পুলিশ বলছে যে কনসুলেটের কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পেয়ে তারা অনুসন্ধান শুরু করেছে, তবে বলে তারা পেশাওয়ারে মিস্টার নবীর আসা সম্পর্কে কিছুই জানত না। ফ্রান্সের একটি আদালত ইকুয়েটোরিয়াল গিনির ভাইস প্রেসিডেন্ট টিউডোরিন ওব্ল্যাঙ্ককে অর্থ আত্মসাত এবং তার দেশে টাকা পাচারের অভিযোগে 3 বছরের কারাদণ্ড দিয়েছে, যা অচিরেই বলবৎযোগ্য নয়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.